অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং পরবাসে তারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আসুন শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকাত রয়েছে। আমির আহলে সুন্নাহ দামাত বরকাত ওমনা আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 241 নম্বর পৃষ্ঠের মধ্যে কাঞ্জুল উম্মাল নামক কিতাবের প্রথম খণ্ড 250 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসে পাক নকল হয়েছে যে নবিকুল সুলতান মাহবুবে রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন, তাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে, তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার ও জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আসছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা অনুষ্ঠান দেখার শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি আমরা মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি অন্যান্য কাজকর্ম করতে করতে যদি মাদানী চ্যানেলের বাংলার অনুষ্ঠানগুলো দেখি, তাহলে যে বারাকাত রয়েছে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা রীতিমতো এই অনুষ্ঠানে আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মানে আলিয়ার মাদানী মুজাকারা সম্পর্কিত কিছু মাদানী ফুল আমরা বয়ান করার চেষ্টা করে থাকি। আজকেরও আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোকপাত হবে কিছু ঝলক আমরা জেনে নিই। কিছু নিয়ত সম্পর্কে আমরা আজকের জানব এবং নফল রোজার উৎসাহ সম্পর্কে জানব আমরা ইনশাআল্লাহ তাআলা। অনেকেই আমরা চশমা পরিধান করে নামাজ আদায় করি, সে সম্পর্কিত কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। রমজানের রোজাগুলো ইবাদতগুলো আমাদের কবুল হয়েছে কি না, এর আলামত কী রয়েছে, আলামতও আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনেক ব্যবসায়িক ভাইয়েরা লকডাউনের সুযোগকে নিয়ে অথবা অন্য সময় তাদের মাল সামানাগুলোকে স্টক করে রাখে, সে সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। যারা আমরা মসজিদে নামাজ আদায় করি, অনেক সময় বড়দের জন্য আমরা জায়গা প্রথম কাদা ছেড়ে দেই, এটা আমাদের আদৌ করা ঠিক আছে কিনা সে সম্পর্কে আমরা আজকের ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। এবং বিশেষ করে আমরা প্রায়ই শুনতে পাচ্ছি যে পঙ্গপাল যেটা আমাদের সমাজের মধ্যে আসছে, ধেয়ে আসছে এবং বিভিন্ন দেশের মধ্যে অ্যাটাক হয়েছে এবং ফসলগুলোর খুব ক্ষতি করছে তারা, তো এই পঙ্গপাল থেকে বাঁচার কিছু রুহানি চিকিৎসা আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। এবং আমাদের সমাজে একটি ভাইরাস চলছে, তা হচ্ছে নিজ মসজিদে বিয়ে শাদী করা, মেয়ে মেয়ের মর্জি মোতাবেক, ছেলে ছেলের মর্জি মোতাবেক নিজ ইচ্ছাধীন বিয়ে শাদী করে ফেলে, মা বাবাকে জানান দেয় না, সমাজ জানে না, নিজের ইচ্ছা স্বাধীন মতো কাজ করে, সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমাদের আজকের মেহমান হিসাবে রয়েছেন আমাদের মনোয়ার ভাই, পাশাপাশি শোয়েব ভাই রয়েছেন, আমরা কালামও মাঝে মধ্যে শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। মনোয়ার ভাই আমাদের সাথে রয়েছেন, আসুন আমরা শুরুতেই যাব মনোয়ার ভাইয়ের কাছে যে আজকের বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবো। জি মনোয়ার ভাই।
জি, আজকের বিষয়ে অনেকগুলো বিষয় রয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়ে যদি একটু ইঙ্গিত দিতেন যে আমরা দর্শকদের উদ্দেশ্যে প্রথমে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি।
আমরা যেহেতু রমজান মাস আমরা কাটিয়েছি, রমজানের ইবাদতগুলো আমাদের কবুল হলো কিনা এ ব্যাপারে আমরা কিছু নির্দেশনা কেননা রমজানে ইবাদতগুলো কবুল হলে আমাদের ভিতর কি সিমটম থাকতে পারে এবং কি অবস্থা হতে পারে সে সম্পর্কিত আলোচনা।
আমির আলে সুন্নাত রমজানের যে পরবর্তী কাইফিয়াত অবস্থা এ বিষয়ে বুজুর্গানের দিনের বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন, আর আমরা কিতাবের মধ্যে পাই যে পুরো বছরটাকে বুজুর্গানের দিন দুইটা ধাপে অতিবাহিত করত।
আচ্ছা,
একটা হলো রমজানের পরবর্তী ছয় মাস, আরেকটা হলো রমজানের আগমনের পূর্বে ছয় মাস। এইভাবে তো বুজুর্গানের দিনের বৈশিষ্ট্য ছিল, তারা যখনই রমজান অতিবাহিত করত, রমজানুল মোবারক আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় একটি নিয়ামত, অনেক বড় মেহমান, এর কদর করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এর কদর করতে পারিনি, আমরা এর হক আদায় করতে পারিনি, এবং এই রমজানের মধ্যে মাগফিরাতকে আদায় করতে পারলাম কি না এই বিষয় নিয়ে বুজুর্গানের দিন তারা আর্তনাদ করতে থাকতেন।
আমার ইবাদতগুলো কবুল হলো কিনা,
ইবাদতগুলো কবুল হলো কিনা, আমরা কি মাগফিরাত পেলাম কিনা, নাজাত পেলাম কিনা, বা রমজানের মধ্যে যে নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত সেটার আমরা ভাগিদার হলাম কিনা।
সুবহানাল্লাহ।
তো এভাবে বুজুর্গানের দিন ছয় মাস এটার আর্তনাদ আহাজারি তওবা ইস্তেগফারের মধ্যে কাটিয়ে দিতেন। আর যখনই এভাবে ছয় মাস প্রায় অতিবাহিত হতো, তো পরবর্তী ছয় মাস বুজুর্গানের দিন
রমজান শুরু হওয়ার পূর্বে
আশায়, সেই প্রত্যাশায় যে হে আল্লাহ, আমরা যে বিগত রমজান কাটিয়েছি, ইনশাআল্লাহ তুমি যে দয়া করো, তোমার দয়া যদি সামনে আগামীতে রমজান পাই, সুস্থতার সাথে সেটা পাই, এর হক আদায় করার চেষ্টা করব, এবং সেটার জন্য দোয়া করতেন যে হে আল্লাহ আমাদেরকে তুমি শারীরিক সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে তুমি আমাদের রমজানকে পাইয়ে দাও, রমজান পাওয়ার তৌফিক দাও, রমজান মিলিয়ে দাও, সেই রমজানের যাতে আমরা ইবাদত করতে পারি সেই তৌফিক দাও। তো এইভাবে তারা বছরটাকে অতিবাহিত করতেন। আর আমরাও আউলিয়া ইকরামের অনুসারী, সাহাবা ইকরামদের অনুসারী, আম্বিয়া আলাইহিমুসসালামের অনুসারী, তা আমরাও সেই নিয়ামতের কদর করে, তারা তো প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিয়ে ইবাদত করার পরেও তাদের এই আফসোস।
জি,
আর আমাদের অবস্থা আমরা গাফিল থেকে, আমরা না ঠিক মতো তারাবি পড়েছি, না ঠিক মতো তাসবিহ তাহলিল পড়েছি, না ঠিক মতো
রোজা আমাদের
পড়েছি, না রোজা রেখেছি, না নামাজ ঠিক মতো পড়েছি, আর অশ্লীল কাজ তো আপন জায়গায় রয়েছে। তো তারপরে আমাদের এই আফসোস নেই, বরং আমরা ঈদের খুশির নামে বেহায়াপনা, নির্লজ্জতা এবং গুনাহের কাজের মধ্যে নিয়োজিত হয়েছে, তারপর আমাদের ভয় নেই, আফসোস নেই। তো আমাদের উচিত যে বুজুর্গানের দিন থেকে শিক্ষা নিয়ে, যে রমজানের পরবর্তী এখন সময় চলছে আমাদের, সেই এখনো সময় রয়েছে, যদি আমরা আফসোস করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আন্তরিকতার সাথে তওবা করে যে হে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি যে রমজানের কেমন কদর করতে হয়, হে আল্লাহ আমাদেরকে তুমি আগামী বছরে রমজান পর্যন্ত নেক হায়াত দান করো, এবং সেই নেক হায়াত দান করো, এবং এর মধ্যে ঠিকভাবে ইবাদত করে তোমার দরবার থেকে সেই মহান নিয়ামত মাগফিরাত আমরা হাসিল করতে পারি সেই তৌফিক দাও। তাহলে হতে পারে আল্লাহ তাআলা আমাদের আফসোসের কারণে আমাদের গুণাগুলিকে মাফ করে দেবে, এবং রমজানের যে ত্রুটি সেটা ক্ষমা করে দেবে, আগামী রমজানে সঠিকভাবে ইবাদতের তৌফিক দিয়ে দিতে পারে।
বিশেষ করে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস ও তার কাদেরী দামত বরকাত উনি আলিয়া দোয়াও করেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান বিসিহ্যাতি ওয়া আফিয়া, ইয়া আল্লাহ আমাকে রমজানের সাথে মিলিত করো সুস্বাস্থ্যের সাথে। তো এই দোয়াও আমরা করব যাতে করে আমরা আগামী রমজানও পেয়ে যাই। মনোয়ার ভাই, একটা কথা যে রমজান মাস আসলে অনেকেই অনেক নেকির কাজ করে থাকি, আমরা অনেক নিয়ত করে থাকি, যেমন কেউ আপনার দাড়ি রাখার নিয়ত, কেউ নামাজ আদায় করার নিয়ত, কেউ গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত, কেউ মা বাবাকে কষ্ট না দেওয়ার নিয়ত, কেউ আপনার পিতামাতার হক আদায় করবে এই নিয়ত করে থাকে, অর্থাৎ কেউ যদি অপরকে ঠকাতো তাহলে সে নিয়ত করে নেয় যে আমি আর ঠকাবো না, এভাবে করে অনেকগুলো নিয়ত কিন্তু করে ফেলে, কিন্তু এই নিয়তগুলো রমজানের পরে স্থায়িত্ব কিভাবে পাওয়া যায়?
এই বিষয়টা তো শুধু মানে এটা একটা ব্যাপক মানুষের একটা চাহিদা আকাঙ্ক্ষা, যে আমাদের রমজানের মধ্যে যে একটা পরিবর্তন সাধিত হয় এটা বারো মাস হয় না কেন? এর কয়েকটি উত্তর রয়েছে। যে প্রথমত হলো রমজানের মধ্যে যে আমাদের প্রকাশ্য শত্রু, তার যে কার্যক্ষমতা সেটাকে নিষ্ক্রিয় করে দেয়া হয়।
আচ্ছা,
আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই মাস আমার বান্দার ইবাদতের মাস, আমার নিয়ামতের ভোগ করার মাস, অতএব এই মাসের মধ্যে আমার বান্দাকে ধোকা দিতে পারবে না, কিন্তু আমাদের সাথে নফস ঠিকই থাকে। তো তারপরেও দেখা যায় যে কয়েকদিন এটার প্রভাবটা থাকে, তারপরও বান্দা ঠিকই ইবাদত বন্দীর মধ্যে জড়িয়ে যায়, তার মনে একটা নম্রতা চলে আসে, তার মধ্যে একটা লিল্লাহিয়াতের ভাব চলে আসে, তার মধ্যে মসজিদের একটা মহব্বত চলে আসে, তার মধ্যে গুনাহ যে করে একটা এর মধ্যে একটা ঘৃণা চলে আসে, নেকির প্রতি জজবা চলে আসে, কষ্ট করে 20 টাকা তারাবি ঠিকই পড়ে, কষ্ট করেও রোজা রাখে, আচ্ছা কষ্ট করেও দিনের মধ্যে হালাল রিজিক উপার্জন করে যায়। তো এইভাবে দেখা যায় তার মধ্যে একটা যে আল্লাহ তাআলা যেটা মানে সিফাত গুণ যে আল্লাহ পানাহার থেকে পবিত্র, তো বান্দা মূলত সেই আল্লাহ তাবারক তাআলা গুণে গুণান্বিত হওয়ার জন্যই সেই প্রচেষ্টার মধ্যে নিয়োজিত থাকে, যার কারণে আল্লাহ তাবারক তাআলা তার জাহিরি এবং বাতিনি উভয়ই পবিত্রতা আল্লাহ তাআলা বান্দাকে ধীরে ধীরে দান করে দেয়। বাস্তবিক পক্ষে রমজানের মধ্যে মানুষের যে একটা স্পৃহা জাগে এবং সে রমজানের মধ্যে বান্দা রহমতের সাগরে হাবুডুবু খেতে থাকে। এই সময় একে তো শয়তানের ধোকা থেকে মুক্তি, পাশাপাশি বান্দার আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তোলার একটি উত্তম সময় বিরাজ করে, যার কারণে বান্দা ধীরে ধীরে কি হয় আল্লাহ তাআলা যে স্রষ্টা আর সে যে বান্দা এবং এই একনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে তোলার তার একটা সময় পেয়ে যায়, যার কারণে দেখা যায় সে অনেক নিয়ত করে ফেলে, যে একটা তার মধ্যে একটা ভাব জাগ্রত হয়, তার মধ্যে একটা বিবেক কাজ করে, কারণ আল্লাহ তাআলা তো সবাইকে বিবেক দিয়ে দিয়েছে যে আমি তো এই কাজটা করি মা বাবা নাফরমানি করে তো আমি তো আখিরাতে ফেঁসে যাব, আচ্ছা মা বাবাকে কষ্ট দেবো না, আচ্ছা আমি ব্যবসা করে এর মধ্যে ধোকা দিচ্ছি কতদিন ধোকা দেবো, একটা চলে আসে ভাব। এইভাবে দেখা যায় বান্দার মধ্যে অনেক গুনাহের স্পৃহা জাগে, বান্দা জানে যে দাড়ি কাটা গুনাহের কাজ, ঠিক আছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক সুন্নাত, তা আমি আর কত দাড়ি কাটবো, রমজানে দাড়ি কাটবো, ভয়ে অনেকে রেখে কাটে না, রেখে দেয়। এখন দেখা যায় যে আমরা প্রায় দেখতে পারি 10 রমজান 15 রমজান এরকম হলে অনেকে মাশাআল্লাহ দাড়ি
বড় হয়ে যায়,
বড় হয়ে যায়, ঠিক আছে। তো অনেকে মাশাআল্লাহ এরকম নিয়ত করে যে আমি পূর্বে পূর্বে কাটবো বা
রাত রাতে সিরিয়াল লেগে যায়
এরকম, তো কিন্তু অনেকেই বাস নিয়ত করে যে বাস রেখে দিই, আল্লাহ তাআলা যার নসিব রাখেন। তা আমাদের উচিত হলো যে এই যে আমাদের নিয়তগুলো করেছি রমজানের নিয়ত করে অনেকে, তো এই নিয়তগুলোকে আমাদের বাস্তবায়ন করা আর এই নিয়তগুলোকে কন্টিনিউ করা, যাতে আমরা যে গুনাহ ছাড়া নিয়ত করি রমজানে বিশেষ করে সেটা যাতে রমজানের পরও সেটা বজায় থাকে। আমাদের আফসোসের বিষয় হলো বাপু যে আমরা সেই নিয়তগুলোকে কন্টিনিউ এই জন্য করতে পারি না যে আমরা এক পরিবেশে রমজানে ছিলাম, ইবাদত বন্দেগি নেককারদের সংস্পর্শ, যখনই আমরা রমজান অতিবাহিত করে সময়টা কাটাই রমজানের পরবর্তী সময় আমাদের সে সংস্পর্শ চেঞ্জ হয়ে যায়,
চেঞ্জ হয়ে
যায় অফিস অফিস আদালতের মধ্যে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে, ইত্যাদির মধ্যে। তো আমাদের সংস্পর্শ এটা রমজানের পরবর্তীতে প্রিয় দর্শক চেঞ্জ হয়ে যায়, তো যার কারণে আমরা আমাদের সেই ভালো কাজগুলোর যে ভিত্তি আমরা দাঁড় করাই পবিত্র মাসে, তো সেটা দেখা যায় পরবর্তীতে আমাদের সংস্পর্শ চেঞ্জ হওয়ার কারণে আমাদের সেটা ধরে রাখতে পারি না। তাই আমরা যদি চাই যে আমাদের সেই গুনাহ বর্জনের সেই নিয়তকে বাস্তবায়িত করব এবং অনেক নেকির কাজ যেটা আমরা রমজানে শুরু করি সেটা যদি আমরা সারা বছর ধরে রাখতে চাই এবং সারা জীবন ধরে রাখতে চাই, তাহলে নেককারদের সংস্পর্শে আমাদের যেতে হবে এবং যারা ভালো কাজ করে তাদের সংস্পর্শে যেতে হবে, আর এটা মনে রাখতে হবে সবসময় পবিত্র জায়গাগুলোর মধ্যে পবিত্র ব্যক্তিদের পদচারণা বেশি হয়, অর্থাৎ মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে। তাই আমাদের এই মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের যদি আমাদের অবস্থান হয় বেশি বেশি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের এই নিয়াতগুলো আমরা ফলপ্রসূ করে তুলতে পারবো এবং আমাদের জীবনে এটা বাস্তব প্রয়োগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো।
তাছাড়া ফজিলতের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে তো আমাদের এই আমলগুলো করতে আর উৎসাহ যোগাবে, কি বলে?
যেমন দাড়ি রাখার বিষয়টা,
জি
দাড়ি এমন একটি ইবাদত
সুবহানাল্লাহ
যে এটা পৃথিবীর মধ্যে যত নেককার ব্যক্তি রয়েছে সমস্ত নেককার ব্যক্তিদের সর্দার হলো আম্বিয়া আলাইহিমুস সালামগণ
সুবহানাল্লাহ।
তো 124,000 মতান্তরে 224,000 পয়গাম্বর নবী রাসূল দুনিয়াতে তাশরিফ
এনেছেন
এনেছেন তাদের প্রত্যেকেই
দাঁড়িয়ে রেখেছেন
দাঁড়িয়ে রেখেছেন
সুবহানাল্লাহ
কেউ দাঁড়িয়ে মুন্ডায়নি এবং আল্লাহ তাবারক ও তাআলার যদি পছন্দনীয় বান্দা কে হয়ে থাকে তারা নবীদের অনুসরণ করে
জি
আর এটা খেয়াল রাখতে হবে যে নবীরা নিষ্পাপ তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে রেখেছেন তাহলে দাঁড়িয়েটা কত পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে আমল এটা
জি
আচ্ছা প্রত্যেক সাহাবী জান্নাতি আমরা জানি আমার নবীর যত সাহাবি রয়েছে সকল সাহাবি জান্নাতি প্রত্যেক সাহাবি দাঁড়িয়ে রেখেছেন
আল্লাহু আকবার
অনেক সাহাবীর বড় বড় দাঁড়ি ছিল অনেক সাহাবি এক মুষ্টি পরিমাণ রাখতেন এক মুষ্টি পরে গিয়ে কাটতেন কিতাবে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ঘন ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবায়ে কেরামের দাড়ি ছিল তাদের ঘন ছিল সরু ছিল লম্বা ছিল এরকম তো আলহামদুলিল্লাহ প্রত্যেক সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন
দাড়ি রেখেছেন হাদিস শরীফে আসছে না তোমরা দাড়িকে ছেড়ে দাও গোপকে ছোট করো
জি তো এইভাবে দেখা যায় এবং কিতাবে বর্ণিত রয়েছে যে দাড়ি যারা রাখে ফেরেশতারা তাদেরকে তাদের জন্য দোয়া করে
আল্লাহু আকবার সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে ফেরেশতারা
সুবহানাল্লাহ
যে হে আল্লাহ পবিত্রতা তোমার
জি
যিনি পুরুষদেরকে এইভাবে বলেন যে পবিত্রতা তারই যিনি পুরুষদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছেন দাড়ি দ্বারা আর নারীদের সৌন্দর্য মণ্ডিত করেছেন চুল দ্বারা এইভাবে তাদের তাসবিহ তারা পাঠ করে
আল্লাহু আকবার
তো এখন দেখেন এই দাড়ি তো পুরুষরাই রাখে তো এইভাবে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আর পাশাপাশি দাঁড়িয়ে রাখা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত যদি এই বিষয়টাকে আমরা প্রাধান্য দিই তাহলে অনেক বড় কিছু যেমন নবীর অনুসরণ আর হলো কিতাবে বর্ণিত রয়েছে ওলিয়াল্লাহর অনুসরণ আর দাঁড়িতে লাভই লাভ আপনি যদি দাঁড়িয়ে থাকে তখন আপনি ওজুর মধ্যে খেলাল করার সুন্নাত আদায় করতে
আল্লাহ আল্লাহ
দাঁড়িয়ে নিয়ে কিভাবে আদায় করবেন
জি
তো এইভাবে দেখা যায় অনেক উপকারিতার পাশাপাশি যদি দাড়ি কাটে সেটা গুনাহের কাজ আমরা কেন গুনাহের কাজ
কবিরা গুনাহ
যেহেতু সমস্ত নবী এটা রেখেছেন আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় সাহাবায়ে কেরাম রেখেছেন আউলিয়ে কেরাম হতেই পারে যাদের দাড়ি রেখে আমল করে এবং শয়তানের বিরোধিতা করে
শয়তানের অনুসরণ করে আজকে যারাই দাড়ি কাটছে আপনার আখিরাতের তো অকল্যাণ রয়েছেই
জি
আদেশ কিতাবে পাওয়া যায় যে যে ব্যক্তি দাড়ি রাখবে দাড়ি তার অন্ধকার কবরের বাতি হবে পক্ষান্তরে যে দাড়ি মুন্ডন করবে দাড়ি কাটবে তাদের আপনার দুনিয়াবি অনেক ক্ষতি রয়েছে শারীরিক অনেক ক্ষতি রয়েছে চোখের জ্যোতি কমে যাওয়া তারপর ব্রেন শক্তি কমে যাওয়া কানের শ্রবণ শক্তি কমে যাওয়া নিজের শারীরিক শক্তি কমে যাওয়া
কেউ যদি বাপু এটাও বলে যে আমার তো ক্ষতি হচ্ছে না
তো সেই ক্ষতি তো দেখতে পাচ্ছে না
সেই কথার মধ্যেও তাকে বিবেক খাটানো উচিত না এই জন্য যে আমরা হলাম মান্যকারী আকল খাটানোর অধিকার আমাদের নেই অনেক বিষয় রয়েছে ইসলামের মধ্যে আমাদের বুঝে আসবে না কিন্তু এটা মনে করতে হবে ইসলাম আমাদেরকে আদেশ দিয়েছে
এর মধ্যে কল্যাণ রয়েছে সুবহানাল্লাহ
তো এই জন্য যে বিষয়টা আমাদের উচিত যে দাঁড়িয়ে রেখে দেওয়া এটা আমার নবীর সুন্নাত আয়াতের বিষয় যে আপনি বাজারে গেলেন কোথাও গেলে আপনাকে যদি আপনার ঘরের মা বাবা খুব আদরের আপনার সামর্থ্য রয়েছে মা বাবা বলে বাবা আমার জন্য তুমি এটা এটা নিয়ে আসবে অবশ্যই আপনার সামর্থ্য আছে তা আপনি কি মা বাবার খুশির জন্য নিয়ে যাবেন না
জি অবশ্যই
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়ে বলে যে আমার মাহবুবের চরিত্র উত্তম চরিত্র কথা আমি কোরআনে বলে দিলাম যে মহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী অথবা বন্ধুর সব আদর্শকে আঁকড়ে ধরো
আল্লাহ আল্লাহ
এখন আঁকড়ে ধরো তো নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন অতএব এ আঁকড়ে ধরে তোমরা মৃত্যুবরণ করো আজকে যারা দাঁড়িয়ে মনন করতে তাদের উদ্দেশ্যে বলা যে জান্নাতের মধ্যে যুবকদের আল্লাহ দাঁড়িয়ে রাখবে না তাদেরকে সুস্থ বালকের মতো রাখবে আজকে দুনিয়াতে আমরা আদেশ পালন করে যে জান্নাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে না আমাদের যুবকদের দাঁড়িয়ে থাকবে না তারা প্রায় 30 বছরের
যুবক হবে
33 বছর 30 বছরের যুবক হবে আচ্ছা আজকে দুনিয়াতে পুরুষদের জন্য অলঙ্কার পরা নিষেধ স্বর্ণ ব্যবহার করা পুরুষদের
নিষেধ
কাল কেয়ামতের দিন হিসাব কিতাবের পর আল্লাহ যখন জান্নাতে পাঠাবে জান্নাতের যুবকদের জন্য আল্লাহ তাআলা অলঙ্কার পরার ব্যবস্থা করবে
আল্লাহ আল্লাহ
তো যেই নিষেধাজ্ঞা দুনিয়াতে আছে সেটা যদি আমরা পালন করে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বিষয় রয়েছে বৈধ যেগুলো জান্নাতে আমাদেরকে আসা
আখিরাতে উত্তম হবে
উত্তম হবে এটাই আমাদের তাই আমাদের উচিত হবে যে দাঁড়িয়ে রেখে দেওয়া দাঁড়ে যারা কেটেছি এ পর্যন্ত তওবা করে নেয়া রমজানে যারা নিজে নিয়ত করেছে বিশেষ করে দাঁড়িয়ে রাখবো তাদের অবশ্যই দাঁড়িয়ে রাখা উচিত। আর দাঁড়িয়ে রাখার জন্য সর্বোত্তম মানে এটাকে কন্টিনিউ করার জন্য উত্তম পদ্ধতি হলো যারা দাঁড়িয়ে রেখেছে তাদের সংস্পর্শে বেশি থাকা, তখনই দাঁড়িয়ে রাখাটা সম্ভব হবে।
আর বিশেষ করে আমরা যদি নিজেকে আশিকে রসুল দাবি করি যে আমি নবীর গোলাম, নবীর উম্মত আমি, তো সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যেও তার শিব আনবেন আমাকে চেনার জন্য। নিজের চেহারাতে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার চেহারাতে দাঁড়িয়ে না থাকে তাহলে আমাকে কিভাবে তিনি উম্মত হিসাবে সুপারিশ করবেন, এবং আমি আশিকে রসুল কিভাবে দাবি করতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সুন্নাত দাঁড়িয়ে রাখা আমি সেটাই আমল করতে পারছি না। কেউ মা বাবার জন্য রাখতে পারছে না, কেউ স্ত্রীর জন্য রাখতে পারছে না, কেউ সমাজের জন্য রাখতে পারছে না, কেউ চাকরির জন্য রাখতে পারছে না, কিন্তু আপনি চেষ্টা করুন। অজুহাত অনেকগুলো থাকবে, কিন্তু যিনি রাখবে, যিনি আমল করবে, তার সাথে অজুহাতগুলো সব পানি হয়ে যাবে, কোনো অজুহাতই থাকবে না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা প্রিয় সুন্নাত দাড়ি মোবারক রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এক মুষ্টি রাখার চেষ্টা করবো, এক মুষ্টি রাখবো, যাতে করে এমন না হয় যে আপনি কেটে কেটে ছোট করে রাখলে, এরকম না, এক মুষ্টি রাখবেন। এক মুষ্টি রাখাই হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সোহেব ভাই অনেকক্ষণ ধরে আমাদের সাথে রয়েছেন, আসুন আমরা সালাম শ্রবণ করবো, এরপর আপনাদের কল রয়েছে, কলও আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি
কালাম শ্রবণ করার পূর্বে ভালো করে নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জাবাজাল্লাহ এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জাবাজাল। আসুন আমরা সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম Ya Rasul Allah Wassalam Alayka Ya Habib Allah Pudun Sallallahu Alayka Ya Rasul Allah وَسَلَّمَ عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ کیا جود و کرم اے شہ بتحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا ایک میں کیا میرے عشقیاں کی حقیقت کتنے مجھ سے سو لاکھ کو کافی ہیں اشارہ تیرا پڑھم صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কিয় হে হাবিব রহমান তোমার প্রিয় দর তো যে আলিশান ফিরে না খালি কিয় হে হাবিব রহমান তোমার প্রিয় দরবার কত
রাখিও আমার মান, হাশর মাঠে তুমি রাখিও আমার মান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি
আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব করুক, যাতে করে আমাদের আমলনামা ভরপুর হয়ে যায়, কবর হাসর পলসিরাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কাজে এসে যায়। আমিন। আমরা ছিলাম নিয়তের ব্যাপারে, আপনার নামাজ রোজা দাড়ি যেগুলো নিয়ত হয়েছে, ইস্তেকামত আমরা পাচ্ছি না।
রমজানের মধ্যে আমরা অনেকটা অনিচ্ছা সত্ত্বেও ইবাদতকে কন্টিনিউ করতে পারি, সেটা ফরজ হোক আর নফল হোক। আর রমজানের মধ্যে নফলের সওয়াব ফরজের বরাবর, ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেওয়া
হয়েছে।
তো এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমাদের পরবর্তী সময়ও রাখা দরকার। তো ইসলামের মধ্যে যে আমলগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা হেকমত রয়েছে। এবং শাওয়াল মাসে 6টি রোজা, এটা এই 6টি রোজা রাখার মাধ্যমে বান্দা কত ফজিলত, যে সারা বছর রোজা রাখার ফজিলত আল্লাহ তাকে দান করে। তো এভাবে শাওয়াল মাসে 6টি রোজা রাখার পরে যদি প্রত্যেক মাসে নফল রোজাগুলি রাখতে থাকে, তো এর কত ফজিলত, যে হাশরের ময়দানের মধ্যে যে রোজাদারদের এত ফজিলত হবে, আমাদের হাশরের ময়দানে যে ভয়াবহ অবস্থা, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে যে সৌভাগ্যবান ব্যক্তিরা থাকবে, তাদের মধ্যে ওই শ্রেণীর ব্যক্তিরাও থাকবে যারা বেশি বেশি রোজা রাখত। এবং কাল কেয়ামতের দিন বান্দারা যখন, মানুষ যখন আর্তনাদ করতে থাকবে, কষ্টে থাকবে, হিসাবের টেনশনে থাকবে, হিসাবে জর্জরিত হয়ে হিসাব দেওয়ার কষ্টে নিপতিত হবে, সেই সময়ের মধ্যে রোজাদারদের জন্য দস্তরখানা বিছিয়ে দেওয়া হবে
আল্লাহ,
এবং সেই দস্তরখানার মধ্যে সর্বপ্রথম রোজাদারে পানাহার করবে
আল্লাহ। এখানে আরেকটা জিনিস কিতাবে পাওয়া যায় যে রমজানের ইবাদত আমার কবুল হলো কিনা, আমরা এগুলো বুঝবো কিভাবে, কি সিমটম রয়েছে। তো কিতাবের মধ্যে পাওয়া যায় আমির সুন্নাত মাদানী মুজাকারায় বলেছেন যে রমজানের পরে বেশিরভাগ সময় নফল রোজা রাখা, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি ইবাদত বন্দী করা, অর্থাৎ রমজানের পরে এই রোজার ধারাবাহিকতা থাকা, নামাজের ধারাবাহিকতা থাকা, এগুলো থাকলেই মনে করতে হবে, বোঝা যাবে যে তার রমজানের ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এখন যারা মনে করেন, গত পর্বে আমরা নফল রোজার ব্যাপারে শুনেছিলাম আপনার শাওয়াল মাসের রোজা 6টি রোজার ব্যাপারে, এছাড়াও আমরা 6টি রোজা ছাড়াও আমরা যদি এই আমলগুলো জারি রাখতে চাই,
সোমবারে
সোমবারে রোজা রাখা,
সুন্নতে
বৃহস্পতিবার রোজা রাখা, এভাবে করে যদি আমরা রাখতে পারি,
বৃহস্পতিবার শুক্রবার মিনে রাখা বা শুক্রবার
সোমে দাওদি, সোমে দাওদি একদিন ছেড়ে একদিন রোজা, এটা রাখতে পারি। আমাদের দাওয়াত ইসলামীর সাংগঠনিক একটি কার্যক্রম রয়েছে নফল রোজার কার্যক্রম, যার মধ্যে সোমে দাওদি এটা মমতাজ ক্যাটাগরি অর্থাৎ সর্বোত্তম ক্যাটাগরি এর মধ্যে ই করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে যে একদিন ছেড়ে একদিন রোজা, অর্থাৎ মাসে 15টি যে রোজা রাখবে সে এই ক্যাটাগরিতে উপনীত হবে। দ্বিতীয়ত পরের একটা ই হচ্ছে যে আপনার পরের ক্যাটাগরি হচ্ছে উত্তম, তা হচ্ছে আপনার প্রত্যেক সপ্তাহে 2টি করে রোজা রাখা, সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার 2টি যদি রোজা রাখে তাহলে তাকে উত্তম পর্যায়ে মানে ক্যাটাগরিতে উন্নীত
করা হবে।
জি, আরেকটি ক্যাটাগরি হচ্ছে ভালো, যে মোটামুটি যেটা সেটা হচ্ছে সপ্তাহে 1টি রোজা, মাসে 4টি রোজা, মাসে 4টি রোজা অর্থাৎ প্রত্যেক সোমবারে সে রোজা রাখে। তো আমরা নফল রোজার এই কার্যক্রমের সাথেও সম্পৃক্ত হয়ে যেতে পারি, নফল রোজা রাখতে থাকি ইনশাআল্লাহ তার আল্লাহর সাথে আসানি হবে। পাশাপাশি নামাজের স্থায়িত্ব বাড়ানোর জন্য আমরা নফল নামাজের প্রতি আমরা জোর দিই, যদি নফল নামাজের প্রতি জোর দিই তাহলে দেখা যাবে যে আমাদের ফরজ অটোমেটিক্যালি আদায় হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা ওযু যখন করি কনুই পর্যন্ত হাত দেওয়া ফরজ, কিন্তু কনু থেকে একটু উপরে অর্ধবাহু পর্যন্ত ধোয়া হয়েছে মুস্তাহাব, যদি মুস্তাহাবের উপর আমল হয়ে যায় তাহলে দেখা যাবে ফরজের উপর পরিপূর্ণ আমল হয়ে যাবে। আর যদি ফরজ যদি আমরা আমল করি তো দেখা যাবে যে একটু যদি একটা পশমের গোড়াও খালি হয়ে যায়, ধোয়া না থাকে, তাহলে দেখা যাবে যে অজু হলো না। তেমনইভাবে আমরা নফলের দিকে একটু বেশি প্রায়োরিটি দেই এবং চেষ্টা বেশি চালিয়ে যাই, যেমন আওয়ামিনের নামাজ, ইশরাক সাজদের নামাজ, আমাদের আরও যে নফল নামাজগুলো রয়েছে, তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো যদি আমরা আদায় করি তাহলে দেখা যাবে যে অনেক সওয়াবও আমাদের হবে। যেমন ফয়জানে নফলের মধ্যে আসছে, ইশরাক সাজদের ব্যাপারে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে আল্লাহ তাআলার জিকির করতে থাকে যতক্ষণ না সূর্য উদিত হয়, উপরে উঠে যায়, অথবা দুরাকাত নামাজ আদায় করে, তাহলে সে সম্পূর্ণ হজ ও ওমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এই যে একটি একটি হজ এবং একটি ওমরার সওয়াব আমরা পেয়ে গেলাম, বিনা পয়সায় পেয়ে গেলাম, এই ইশরাকের নামাজ দুরাকাত আদায় করে নি, তাহলে এই সওয়াব আমরা পেয়ে যাব। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর যায় নামাজে নিজের নামাজের স্থানে বসে থাকে, অবশেষে ইশরাকের নফল নামাজ আদায় করে নেয়, এমতো অবস্থায় শুধুমাত্র ভালো কথাই বলে, তবে তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এবং আমিরুল সুন্নাহ দামত বরকাতুন আলী বলেন যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে চারজনও হয়ে বসতেন, চারজনও হয়ে বসে ইবাদত বন্দি করতেন, জিকির আজকার করতে থাকতেন, জিকির আজকার করতেন, এরপরে যখনই সময় হতো দুরাকাত হোক অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তেন, ইশরাকের নামাজ আদায় করতেন। তো আমরাও ইশরাকের নামাজ আদায় করি, এরপরে আপনার ইশরাকের নামাজ আদায় করার পরে দুরাকাত সাজদের নামাজ আদায় করে নিই, অনেক বড় সওয়াবের কাজ। এই সাজদের নামাজের অনেক সওয়াব রয়েছে, অনেক বরকত রয়েছে, যা আমরা অনেকেই জানি না। যারা আমরা সাজদের নামাজ আদায় করি, কিতাবে পাওয়া যায় যারা সাজদের নামাজ আদায় করবে তো তাদের রিজিক যে কোত্থেকে আসবে সে কল্পনাও করতে পারবে না। যারা রিজিকে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, যারা আমরা অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে, তো তারা আমরা ইচ্ছে করলে এই সাজদের নামাজ দুরাকাত করে আদায় করতে পারি। ইশরাকের নামাজের পরেই দুরাকাত সাজদের নামাজ দেখবে, ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এরপরে দেখা যায় আওয়াবিনের নামাজ, মাগরিবের নামাজের পরে ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়তে হয়। সুনানে ইবনে মাজা দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় রাকাত নামাজ এমনভাবে আদায় করবে যে মাঝখানে কোনো মন্দ কথা বলবে না, তাহলে এই ছয় রাকাত বারো বছরের ইবাদতের সমান হবে। আল্লাহু আকবার, বারো বছরের ইবাদতের সমান। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে করে যদি আমরা পাঠ করি, তারপরে তাহিয়াতুল ওযুর নামাজ রয়েছে, তাহিয়াতুল মসজিদের নামাজ রয়েছে, সালাতুল আসরারের নামাজ রয়েছে, সালাতুল হাজাতের নামাজ রয়েছে, তারপরে আপনার এভাবে করে বিভিন্ন নামাজ, সালাতুল তওবার নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে। অজু করার পর অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে দুরাকাত নামাজ আদায় করা মুস্তাহাব, এই নামাজকে তাহিয়াতুল ওযুর নামাজ বলা হয়। সেদিন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী রাসূলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করে ও ভালোভাবে অজু করে এবং জাহির ও বাতিন সহকারে মনোনিবেশ করে দুরাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কত বড় সওয়াব, কত বড় সওয়াব রয়েছে। এই নামাজগুলো যদি আমরা আদায় করি তাহলে দেখা যাবে ফরজের নামাজগুলো আমাদের কন্টিনিউ থাকবে, নফল নামাজের দিকে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে আপনার ফরজ নামাজেরগুলো আমাদের কি হবে আর ছুটবে না। তাই উচিত হচ্ছে আমাদের যে নফল নামাজগুলো আমরা বেশি বেশি আদায় করি, নফল নামাজ পড়লে ইনশাল্লাহ তাআলা চাহে তো নফলের যে সওয়াবে সওয়াবও পাবো, পাশাপাশি আমরা ফরজেরও পাবন্দি আমরা হতে পারবো ইনশাল্লাহ তাআলা। পাশাপাশি যে নামাজগুলো অনেকের কাজা রয়ে গেছে, যেগুলো আমরা আগে কাজা করে ফেলেছি, সেই কাজা নামাজগুলো আমাদের আদায় করা দরকার। কাজা নামাজও পড়বো, ফরজ নামাজও পড়বো, পাশাপাশি নফল নামাজগুলো আমরা আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন, ইনশাআল্লাহ এভাবে করে আমরা অনেক ফজিলত জানতে পারবো এবং ইবাদত বন্দিগুলো বেশি বেশি আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিছু ইসলামের কল তো রয়েছে, আমরা কিছু কল শ্রবণ করে নিচ্ছি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ বেলাল হোসাইন চট্টগ্রাম থেকে, আপনাদের মাদানী চ্যানেলটা দেখতে অনেক ভালো লাগে, এটা দেখে অনেক কিছু শিখলাম, এটা যেন কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকে, এজন্য আমরা দোয়া করি।
আসলে মাদানী চ্যানেল দেখে তো অনেক কিছুই শেখা যায়, শিখে আমল করতে হবে, কন্টিনিউ আমল করতে হবে, অন্যের নিকট পৌঁছাতে হবে, নিজে দেখবো, অন্যের নিকট দাওয়াত পৌঁছাবো যে আপনিও দেখুন মাদানী চ্যানেল, আপনিও দেখুন মাদানী চ্যানেল, নিজের আত্মীয় স্বজনকে দেখাবো, পাড়া প্রতিবেশীকে দেখাবো, দাওয়াত দাওয়াত দিয়ে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বরকত দান করুক, বেশি বেশি আমল করতে তৌফিক দান করুক, যে দোয়া করেছেন দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। নেক্সট কল।
বাসা বগুড়া জেলা শিক্ষস্থানা পোস্ট অফিস কিচক, আপনার মোহাম্মদ দিলেন। আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগিতে, আমি একজন সাধারণ লোক আর ড্রাইভার, খুব আপনার অনুষ্ঠান ভালো লাগিতে, খুব আমি কিছু জ্ঞান অর্জন করেছি, এখানে শিখে নিচ্ছি, খুব ভালো লাগিতে।
মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আপনার, আল্লাহ তাআলা এই ভালো লাগাটাকে কবুল করুক, এবং বেশি বেশি অনেক কিছু শিখেছেন আপনি বলেছেন, এই শিক্ষা অর্জন করে আমল করতে পারি আমরা সকলে, সেই তৌফিক দান করুক। আমরা যারা বলছি আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের করার এগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট কল।
মোহাম্মদ নানি কাশাই থেকে, এই অনুষ্ঠানটা দেখতে খুব ভালো লাগে, মানে 12 মাস চলে এটা, এই চ্যানেল দেখতে খুব ভালো লাগে, দেখি সবসময়।
আসলে ভালো কথা যে বলে তাকে দেখতেও ভালো লাগে, তার কথা শুনতেও ভালো লাগে, যেহেতু মাদানী চ্যানেল বাংলা সর্ব অবস্থায় সবসময় ইসলামী শরিয়াতের কথা বলে, সেজন্যই আমাদেরকে ভালো লাগে। এই ভালো লাগাটা আসলে কোনো ব্যক্তি স্বার্থে নয়, আমি মনে করি এই ভালো লাগাটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, এটাই স্বাভাবিক। কেননা যিনি যে বস্তুটি, যে ব্যক্তি আপনাকে আমাকে নেকির দাওয়াত দিবে, ভালোর পথে চালাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথা শোনাবে, সুন্নাতের কথা শোনাবে, নফলের কথা শোনাবে, প্রিয় নবীর বাণী শোনাবে, আউলিয়ে কামিলের বাণীগুলো শোনাবে, সেগুলো ভালো না লাগা তো কোনো কথাই নয়, ভালো তো অবশ্যই লাগবে। যাই হোক, আপনার ভালো লেগেছে, আপনি নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন মাদানী চ্যানেল বাংলা, এবং যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আরও কিছু বিষয়ের দিকে যাব, আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল আলী মাদানী মুজাকারা সমূহের মধ্যে আরও কিছু দিক নিয়ে আলোচনা করেছেন। আমাদের সমাজে বেশিরভাগ সময় দেখা যায় অনেকে আমরা চশমা চোখে দিয়ে নামাজ আদায় করে থাকি, মনোয়ার ভাই অনেকেই চশমা চোখে দিয়ে নামাজ আদায় করে থাকে, তো এক্ষেত্রে তাদের করণীয় কি?
জি, অনেকের চোখের বিভিন্ন প্রবলেমের কারণে তো দেখা যায় চশমাটাকে কন্টিনিউ রাখে নামাজের মধ্যে, নামাজের বাইরে, তো এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে একটু কষ্ট করে হলেও চশমাকে খুলে নামাজ আদায় করা। কেন, নামাজের মধ্যে যতগুলো ফরজ রয়েছে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে সিজদা করা। আর কিতাবে বর্ণিত রয়েছে
সিজদা করা,
যে সিজদার মাধ্যমে বান্দা সৃষ্টিকর্তা যতটা নিকটে হয় অন্য কিছুর মাধ্যমে সেটা হয় না।
আল্লাহু আকবার।
আর মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি যে অংশটুকু সেটা বান্দা আল্লাহর জন্য ঝুঁকিয়ে দেয়, অতএব সেজদার অনেক গুরুত্ব রয়েছে। আর মনে রাখতে হবে যে আমাদের যে প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান, সে কিন্তু আল্লাহ তাআলা যে আদেশকে, একটি আদেশকে অমান্য করেছে, আর সেটা ছিল সেজদা দেয়া। অতএব আল্লাহ তাবারক তাআলার কাছেও এই সেজদা দেওয়া কতটা পছন্দনীয় আর এই সেজদাটা কতটুকু শুদ্ধভাবে দিতে হবে এটা আর বলার অবকাশ রাখে না। তাই আমাদের উচিত হবে যে আমরা একটু কষ্ট করে হলেও, আমরা গোসল করতে যাই চশমা পরে গিয়ে গোসল করি না, আমরা ওযু করার সময় চশমা খুলতে হয়, তো আরও অন্যান্য কাজ রয়েছে, ঘুমের সময় চশমাটা খুলেই ঘুমাতে হয়, তো যখন এই কাজগুলো আমরা করতে পারি তাহলে নামাজ এত বড় একটা ইবাদত, সেজদা এত ইম্পর্টেন্ট একটি কাজ, তো আমরা এটাকে কেন চশমা পরে পড়ব, খুলে নামাজ পড়া উচিত। আর হ্যাঁ, অনেকে চশমা রেখে নামাজ পড়ে, যদি সেজদার মধ্যে সেজদার যে হক রয়েছে নাকের হাড় লাগানো এবং কপাল দুটো স্থাপন করে সুন্দরভাবে সেজদা দিতে হবে, যদি সেটা প্রপারলি হয় তাহলে তার প্রয়োজন সাপেক্ষে সে চশমা পরেও করতে পারবে, কিন্তু তার খুলে পড়াটাই উত্তম এবং খুলে পড়ার মধ্যেই তার নিরাপত্তা রয়েছে।
মুসান্নিফ ইবনে আবি সাইবার মধ্যে আসছে, সেজন্য আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বান্দা সিজদারত অবস্থায় তিনবার এটা বলবে, ইয়া রব্বিক ফ্রিলি, ইয়া রব্বিক ফ্রিলি, ইয়া রব্বিক ফ্রিলি, যখন সে আপন মাথা উত্তোলন করবে তখন তার মাগফিরাত তথা ক্ষমাপ্রাপ্ত হিসাবে উঠবে। কত বড় সওয়াবের কাজ! আর এই দোয়া আমার নফল নামাজের সিজদার মধ্যে পড়বে, অথবা নফল ব্যতীত আল্লাহ পাকের নিয়ামতের উপর যে শুকুরের সিজদা করা হয়, সিজদায় শুকুর করা হয়, এর মধ্যে করা যাবে। তো দোয়া হিসাবে আমরা যদি এই সিজদার সময় ইয়া রব্বিক ফ্রিলি, ইয়া রব্বিক ফ্রিলি আমরা যদি তিনবার পড়ি সিজদাতে গিয়ে, নামাজ পড়ে নিয়েছেন, সিজদায় শুকুরের নিয়াতে আপনি সিজদাতে চলে গেলেন আল্লাহু আকবার বলে, আপনি তিনবার বলেন ইয়া রব্বিক ফ্রিলি, ইয়া রব্বিক ফ্রিলি, তাহলে দেখা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও মুসলিম শরীফের মধ্যে আসছে যে রহমতে আলম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা সিজদা অবস্থায় আপন দয়ালু প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়েছে, এজন্য তোমরা সিজদায় অধিক হারে দোয়া করো। সিজদার মধ্যে অধিক হারে দোয়া করার জন্য বলা হয়েছে। যদি ফরজ নামাজের মধ্যে অন্যান্য দোয়া করা নিষেধ, নফল নামাজ যাতে করে আমরা বেশি বেশি দোয়া করি সিজদার মধ্যে।
নফল নামাজ এবং দোয়ার জন্য যখন আমরা হাত তুলি, এটা একটা প্রক্রিয়া, নামাজের পর আমরা দোয়া হাত তুলি, তো নামাজের পর দোয়া হাত, নামাজের পরে হাত তুলে দোয়া করা যেমন একটা প্রক্রিয়া, ঠিক তেমন ওই নামাজ ফরজ নামাজ কমপ্লিট করে শেষ করে সিজদায় চলে যাওয়া, ওই সিজদার মধ্যে কাকুতি মেরে দোয়া পাঠ,
দোয়া পাঠ করা, আল্লাহু আকবার,
এটা আল্লাহর কাছে পছন্দ।
ফজাইলে দোয়া আপনার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আব্বা হুজুর মাওলানা নকী আলী খান রহমতুল্লাহ আলাই এর মধ্যে লিখেছেন, দোয়া কবুল হওয়ার 45টি সময় লিখেছেন, আর অবস্থার মধ্যে থেকে 20 নম্বরে যে অবস্থাটা লিখেছেন তা হচ্ছে সিজদা সম্পর্কে বর্ণনা রয়েছে, যে সিজদার মধ্যে দোয়া করা, যে সিজদার মধ্যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায়। তারপরে আপনার সাহাবি ইবনে সাহাবি সৈয়দুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে রুকু সিজদাতে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। রুকুতে তো প্রতিপালকের প্রতি সম্মান প্রদর্শন করবে, সিজদাতে দোয়া করার চেষ্টা করবে, কেননা ওই দোয়া কবুল হওয়ার উপযুক্ত। মুসলিম শরীফে আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত হচ্ছে সিজদারত অবস্থায় দোয়া করা, সিজদা করে দোয়া করা, এবং আপনার সিজদার মাধ্যমে দোয়া কবুল হওয়ার অনেক ঘটনাও রয়েছে। যেমন হযরত সাইয়েদুনা মাকহুল দামিশকি রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ পাকের প্রিয় নবী হযরত সাইয়েদুনা সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম বলেন, চুল দিয়ে তৈরিকৃত একটি চাটাইয়ের উপর বসাছিলেন এবং তার সঙ্গীরা তার আশেপাশে ছিলেন। তিনি বাতাসকে আদেশ দিলেন, তখন বাতাস চাটাইকে উপরে উঠিয়ে নিলেন। জিন ও মানুষ তার সামনে চলাফেরা করতে লাগলো, পাখিরা ছায়া দিল, একজন কৃষক ক্ষেতের মধ্যে কাজ করছিল। সে মনে মনে বলল যে যদি হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিসসালাম আমার সামনে হতো, তখন আমি তাকে তিনটি কথা বলতাম। আল্লাহ পাক তার নিকট ওহী প্রেরণ করলেন যেন কৃষকের কাছে চলে যান। তিনি ঘোড়ার উপর আরোহণ করে তার কাছে গেলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে কৃষক, আমি সুলাইমান, তুমি যা জিজ্ঞাসা করতে চাও করে নাও। কৃষক আরজ করলেন, আপনার নিকট আমার অন্তরের ইচ্ছা কিভাবে জানা হলো? ইরশাদ করলেন, দয়ালু প্রতিপালক আমাকে এই জ্ঞান দান করেছে, যে অন্তরে খবর যাতে করে জেনে যায়। কৃষক আরজ করলেন, এই জ্ঞানকে আমি বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে এটা যে আল্লাহর শপথ, যখন আমি আপনার নিয়ামত দেখলাম তখন আমি নিজ থেকে বলতে লাগলাম যে হযরত সুলাইমান আলাইহিসসালামের অতীতের স্বাদ এবং নিয়ামত শেষ হয়ে যাবে, অথচ আমি যে কষ্ট ও গ্লানির মধ্যে দিন যেভাবে কাটাচ্ছিলাম আজ ওইভাবে রয়েছি, কিন্তু আপনি আলা নবীন আলহি সালাত সালাম অতীতের স্বাদ পুনরায় অনুভব করেন না এবং আমি অতীতের কষ্ট গ্লানি পুনরায় অনুভব করি না। হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিসসালাম দ্বিতীয় কথা জিজ্ঞাসা করলেন, তখন সে আরজ করল যে আমি নিজ থেকে একটা বললাম যে সাইয়েদুনা সুলাইমান আলাইহিসসালাম এ দুনিয়াতে সর্বদা থাকবে না এবং আমাকেও মৃত্যুবরণ করতে হবে। ইরশাদ করলেন, তুমি সত্য বলেছ। কৃষক আরজ করল, তৃতীয় কথা আমি শুধু নিজেকে খুশি করার জন্য বলছি যে কাল কেয়ামতের দিন হযরত সুলাইমান আলাইহিসসালাম থেকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, আমার কাছ থেকে প্রশ্ন করা হবে না। এটা শুনে সুলাইমান আলাইহিসসালাম ঘোড়া থেকে নেমে সিজদা করল এবং ক্রন্দনরত অবস্থায় আল্লাহ পাকের দরবারে আরজ করল, হে আমার প্রতিপালক, যদি তুমি সবচেয়ে অধিক দানশীল না হতে এবং কৃপণ থেকে পবিত্র না হতে, তাহলে আমি অবশ্যই তোমার নিকট ওই নিয়ামত সমূহ যা আমাকে প্রদান করা হয়েছে তা পুনরায় নিয়ে নেয়ার জন্য প্রার্থনা করতাম। অর্থাৎ আরজ করতাম যেন আপন নিয়ামত সমূহ পুনরায় ফিরিয়ে নেয়। আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন, হে সুলাইমান, সিজদা থেকে আপন মাথা উঠাও, কেননা আপন বান্দার উপর সন্তুষ্ট হয়ে আমি যে নিয়ামত তাকে দান করি তার হিসাব নিব না। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক, আমিন। দেখুন কিভাবে দোয়া কবুল হলো, কৃষকের দোয়া কিভাবে কবুল হলো এবং সুলাইমান ইসলামের দোয়া কিভাবে কবুল হলো। তো সিজদারত অবস্থায় আমাদের যদি আমরা যে কোনো দোয়া করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আমাদের এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। কিন্তু সিজদাটি আমাদের পরিপূর্ণভাবে দিতে হবে, যেভাবে ইসলামী শরিয়াত আমাদেরকে সিজদা দিতে বলেছেন, যে ষাটটি হাড্ডির উপরে তোমরা সিজদা দাও। অনেকেই আমরা সিজদা দিয়ে থাকি, তো সিজদার সময় পায়ের আঙ্গুলগুলো কোন দিকে থাকবে, হাত কিভাবে থাকবে, হাঁটু কোথায় থাকবে, তো নাকের কপাল কিভাবে লাগাবো, এগুলো কি আমরা জানা আছে? কেউ সিজদার সময় পা উপরে তুলে রাখি, কেউ এভাবে রাখি, কেউ এভাবে রাখি, কেমনে কি রাখি আমরা নিজেরাও জানি না। কিন্তু সঠিক পদ্ধতি আমাদের জানা উচিত দাওয়াত ইসলামের পক্ষ থেকে। তাহলে ইনশাল্লাহ আমাদের ফয়জানে নামাজ কোর্স হয়ে থাকে, 7 দিনের ফয়জানে নামাজ কোর্স। এই নামাজ কোর্স করে নিন ইনশাল্লাহ তাআলা। এই কোর্সের মধ্যে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো হবে, নামাজের মাসআলা মাসাইল অনেক কিছু আমরা জানতে পারবো ইনশাল্লাহ তাআলা। আমাদের একটি বিভিন্ন ভাবে আমরা সংবাদ পাচ্ছি অথবা দেখতে পাচ্ছি অনেক জায়গায় রয়েছেও ফসল ফলাদি যেগুলো রয়েছে এগুলো ক্ষতি করার জন্য কিছু পোকা, নির্দিষ্ট কিছু পোকা, যেমন পঙ্গপাল নামে কিছু পোকা এগুলো এসেছে, যারা খাদ্যশস্য এগুলো ক্ষতি করে থাকে, খেয়ে ফেলে। তো নিজের খাদ্যশস্য যেগুলো রয়েছে, নিজের এগুলো রয়েছে, এগুলো এই পঙ্গপাল বলেন অথবা অন্যান্য ই থেকে বাঁচানোর জন্য বিশেষ একটি আমল রয়েছে। আমি রাসূলুল্লাহ দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী 5 সূরার মধ্যে উল্লেখ করেছেন, ইয়া হালিমু, ইয়া হালিমু, ইয়া হালিমু, এই অজিফাটি একটি সাদা কাগজের মধ্যে লিখতে হবে, হা লাম ইয়া মিম। এই সাদা কাগজের মধ্যে লিখে আমরা পানির মধ্যে দিয়ে দিব, পানির বোতল হোক অথবা পানির বালটি হোক, বালটির মধ্যে আমরা দিয়ে দিব, তার যে পানি থাকবে ওই পানিগুলো শস্য ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিব। আপনার সবজির ক্ষেত হোক অথবা ধানের ক্ষেত হোক অথবা অন্য যে কোনো শস্যই হোক না কেন, ওই ক্ষেতের মধ্যে যে আমরা ছিটিয়ে দিই তাহলে ইনশাআল্লাহ তারা পঙ্গপাল সহ অন্য আরও যত পোকামাকড় রয়েছে, আপনার ফসল ক্ষতি করার জন্য যে পোকামাকড় থাকে এই পোকামাকড়গুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ফসলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করুন, আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আরেকটি জিনিসের প্রতি একটু আলোচনা করব মনোয়ার ভাই, তা হচ্ছে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছেলে মেয়ে নিজের ইচ্ছা অনুযায়ী কাউকে পছন্দ হলো তাকে নিয়ে আপনার কোর্ট ম্যারেজ করা, বিয়ে মানে নিজের ইচ্ছা স্বাধীন মতো করে নেওয়া, এরপরে আপনার দেখা যায় যে ঘরের মানুষ মেয়ে পক্ষ অথবা ছেলে পক্ষ এগুলো মেনে নেয় না, কেউ মেয়েকে ত্যায্য করে দেয়, কেউ ছেলেকে ত্যায্য করে দেয়, এভাবে আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা দেখতে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম বিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংগঠিত হয়েছিল,
জি,
ওই সময় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তাব দেওয়া হলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবক যারা রয়েছেন তার চাচারা ছিলেন, তো তাদের কাছে বিষয়টাকে ছেড়ে দিয়েছেন এবং তারাই কি করেছে, উভয় পক্ষের অভিভাবকের সাথে কথাবার্তা বলে বিয়েটাকে সম্পন্ন করেছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ তো এটাই যে অভিভাবকদের দোয়া, আশীর্বাদ এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কাজগুলোকে সম্পন্ন করা। তো বর্তমানে যে কাজগুলো রয়েছে সেটা সম্পূর্ণই বুজুর্গানের দিনের তরিকা, সাহাবায়ে কেরামের পদ্ধতি এবং আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নত বিরোধী কাজ। তো এখন যে বা যারা এই কাজগুলো করে, তা আমাদের মনে রাখতে হবে যে বিয়ে করার সুন্নাত, বিয়ে অনেক ফজিলতের কাজ,
কার জন্য সুন্নাত, কার জন্য ওয়াজিব, কার জন্য ফরজ, কার জন্য মুস্তাহাব, কার জন্য আবার হারামও হয়ে যায়।
তো বিয়ের কাজটা অনেক মহান একটি কাজ,
জি,
এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে উম্মতে মুহাম্মদের বৃদ্ধি ঘটান। তো বিয়ের কাজটা যেহেতু বরকতময়, তো এই কাজটা বরকতময় পদ্ধতিতেই করা উচিত, আর বরকতময় পদ্ধতি কোনটা, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে,
শিখিয়ে দিয়েছে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি। তো এর মধ্যে এটা নেই যে নিজে নিজে করা, তো এটা এটাই রয়েছে অভিভাবক পিতামাতা যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে করা। আর মনে রাখতে হবে যে যখনই বড়দের আশীর্বাদ বড়দের তত্ত্বাবধান ছেড়ে নিজে নিজে করা হয়, যে অনেক ক্ষেত্রে আমাদের কল্যাণ নিজের চোখে মনে হলেও পরবর্তীতে দেখা যায় আমাদের সমাজে কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে তারা বিভিন্ন বিপদ আপদে ফেঁসে যায় এবং তাদের বিয়ে টিকে না,
অনেকের টিকে না, অনেকের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায়, অনেকের অনেক কিছু হয়ে যায়, সমাজের মধ্যে হচ্ছে, এগুলো
হচ্ছে এবং পরবর্তী সন্তানদের নিয়েও তারা সুখে থাকে না। আর এইভাবে দেখা যায় একটার পর একটা ফেতনা অশান্তি
সৃষ্টি হতে,
বিভিন্ন গুনাহের উৎপত্তি এগুলো হতেই থাকে। আমরা ছোটবেলা থেকে আমাদের লাগাম আমাদের ইচ্ছা সবকিছু পিতা মাতার হাতেই ছেড়ে দিলাম, দাদা দাদির হাতেই ছেড়ে দিলাম, নানা নানির হাতেই ছেড়ে দিলাম, মুরব্বীদের হাতেই ছেড়ে দিলাম, শিক্ষক অভিভাবকদের হাতেই ছেড়ে দিলাম, যে তারাই আমার ভালো বোঝে, আমার কি খেতে হবে, আমার কিভাবে পড়তে হবে, কখন কি করতে হবে, কখন ঘুমাতে হবে, সব কিছু। আর এখন আমি বড় হয়ে গেলাম আর এখন আমি মনে করি না তারা যেভাবে বিয়ে দিবে, তারা যেখানে বিয়ে ঠিক করবে, এটা কল্যাণকর হতে পারে না, তাদের এখন এই কনসেপ্টটা মানা যাবে না, আমি নিজে স্বাবলম্বী হয়ে গেছি, আমি এখন নিজের বিবেকবান হয়ে গেছি। তো এই যে চিন্তা ভাবনা, আমার সারা জীবন যদি তাদের কথা আমার কল্যাণই হয় আর আমার যদি এতটুকু বিশ্বাস থাকে লওহে মাহফুজে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে আমার জোড়া রয়েছে, আমার যে স্ত্রী হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, তো সেটা আমি পাবোই। অতএব আমি দোয়া এবং আশীর্বাদের মাধ্যমেই কাজটা সম্পন্ন করি। তো এই ক্ষেত্রে শয়তানে কিছু আশ্বাসা দেয়, ধোকা দেয়, কুমন্ত্রণা দেয়, যেটার কারণে আমাদের বে আমলের কারণে আল্লাহর উপর ভরসা না থাকার কারণে বড়দের প্রতি শ্রদ্ধা এবং আদবের যে বিষয়টা সেটা কমে যাওয়ার কারণে আর অসৎ সঙ্গ অবলম্বন করার কারণে আমরা সেই গুনাহে গিয়ে পড়ি,
সেই কো-এডুকেশন রয়েছে
জি, সেই সিদ্ধান্তের মধ্যে পড়ি এবং পশ্চিমা কালচারকে অনুসরণ করে যে আমাদের একটা নিজের স্বাধীন চেতা মনোভাবের কারণে আমরা সেই বিপদে গিয়ে পড়ি। পরবর্তীতে যখন বিপদে ফেঁসে যায় তখন আর অনেক সময় দেখা যায় আফসোস করলেও সেটার সমাধান হয় না।
আসলে
আমাদের উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম আদর্শ, যা সাহাবায়ে কিরাম মেনেছেন, আউলিয়া কিরাম মেনেছেন। তো তারা যদি মেনে আদর্শ মেনে আউলিয়া কিরাম হতে পারে, সাহাবায়ে কিরাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? তা আমাদের উচিত যে জীবনের প্রতিটা ক্ষেত্রে তো অনুসরণ করার পাশাপাশি বিয়ে সাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে অভিভাবকের দোয়া এবং আশীর্বাদ নিয়ে তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের বিয়ে কার্য সম্পাদন করা।
আসলে আমাদের ইলমি দিনের যে অভাব এটা আসলে বুঝা যাচ্ছে, ছেলে মেয়েদেরও ইলমি দিনের অভাব, ইসলামী জ্ঞানের অভাব, পিতামাতারও ইসলামী জ্ঞানের অভাব। আমির রসুল দামত বরকাত আলীর কাছে প্রশ্ন করা হয়েছিল, অনেক সময় দেখা যায় তেজপুত্র করে দেয়, তাকে বাবার সম্পত্তি থেকে মাইনাস করা হয়, এটাও যেভাবে করে ইসলামী জ্ঞান থেকে দূরে থাকার জন্য এরকম হয়েছে, তাকে বাবার সম্পত্তি থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, এটাও করা যেভাবে ইসলামী শরীয়তে জায়েজ নেই, তেমনইভাবে আমাদের যারা ছেলে মেয়ে রয়েছে তাদের উচিত না এটা যে মা বাবাকে ছাড়া ইচ্ছে স্বাধীন মতো বিয়ে শাদি করে দেওয়া। আপনাকে এত বড় করেছে, এত মানুষ করেছে, টাকা পয়সা খরচ করেছে, মাথার গাম পায়ের ফেলে বাবা কষ্ট করে, মা কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছে, সেই মা বাবাকে কষ্ট দেয়, এটা ঠিক হবে না। তো সেহেতু আমাদের পক্ষ থেকে, মাদানিসের পক্ষ থেকে এটাই নির্দেশনা থাকবে যে আমরা যা কিছুই করব অবশ্যই মা বাবাকে সাথে নিয়ে করব, সমাজকে সাথে নিয়ে করব, এর মধ্যেই বারাকাত নিহিত রয়েছে, এর মধ্যেই সকলে দোয়া থাকলে ইনশাআল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শোভা দৃষ্টি হয় এভাবে বদলে যায়।